গৌতম গুপ্ত, আমরা জেনেছি যে সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বীকৃতি চাইছেন অনেকে, এই বিষয়টি নিয়ে মামলাও হয়েছে শোনা গেছে সুপ্রিম কোর্টে, তো বিষয়টি কি আসলে একটু যদি বলেন, শুরু করেন।
আপাতভাবে এটি একটি শুনলে খুব অদ্ভুত লাগে, কেননা ভারতবর্ষ প্রধানত হিন্দুদের দেশ বলে পরিচিত। আমরা যদি আদমশুমারির হিসেব দেখি, সর্বশেষ আদমশুমারি বা সেন্সাস অনুসারে ভারতবর্ষের 79.8% বা একরকম 80% মানুষই হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী, সংখ্যায় 96.6 কোটি। এছাড়া মুসলিম আছেন 14.2%, আর বাদ বাকি 6%
অন্যান্য ধর্মের লোকজন,
অন্যান্য ধর্মাবলম্বী।
জি,
তো কাজী আপাতভাবে মনে হচ্ছে এটা ইংরেজিতে যাকে বলে ওভারওয়েলমিং মেজরিটি হচ্ছেন হিন্দুরা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা, সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের হয়েছে, মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টেরই একজন অ্যাডভোকেট। তার বক্তব্য হচ্ছে সামগ্রিকভাবে সংখ্যালঘুর সংখ্যাগুরুর হিসেবটা ঠিক আছে, কিন্তু কয়েকটি রাজ্যে, ভারতবর্ষের মোট 30টি রাজ্যের মধ্যে 8টি রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু। এই রাজ্যগুলি হল জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, পাঞ্জাব, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং মণিপুর। এর মধ্যে জম্মু কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন মুসলিমরা, তারা সেখানে 68.3% জনসংখ্যা তাদের। যে একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে এই মামলাটি হয়েছে তাতে বলা হয়েছে জম্মু কাশ্মীরে এই সামগ্রিক সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেবের সুবাদে ওখানে সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও মুসলিমরা সংখ্যালঘুর হিসেবে সুবিধে পান। যেমন শিক্ষার ব্যাপারে সরকারি স্কলারশিপ ছিল 753টি, তার মধ্যে মুসলিমরাই পেয়েছেন 717টি, আর সংখ্যালঘু হিন্দুরা একটিও পাননি।
আচ্ছা,
তেমনি মিজোরাম, মেঘালয় এবং নাগাল্যান্ডে খ্রিশ্চানরা হচ্ছেন সংখ্যাগুরু, শিখরা পাঞ্জাবে, আর বাকি 4 রাজ্যে মুসলিম মেজরিটি।
জি, আমি বলছি যে মূল দাবিটি এসছে তো হিন্দু সম্প্রদায়ের মাঝখান থেকে, যদিও গোটা ভারতবর্ষের
আপনি বললেন যে অ্যাডভোকেট করেছেন তিনি, হ্যাঁ, ধর্মসূত্রে
উনি কোন এলাকার, উনি কোন রাজ্যের, যে রাজ্যে কি হিন্দুরা সংখ্যালঘু
সেই পরিচয়টা জানা নেই, উনি দিল্লিতে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন।
আচ্ছা আচ্ছা,
সামগ্রিকভাবে সংখ্যালঘু সংখ্যাগুরু হিসেব করলে এই 8টি রাজ্যে হিন্দুদের প্রতি অবিচার করা হয়, তারা সংখ্যালঘুদের প্রাপ্য সুযোগ সুবিধার থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
আচ্ছা, সংখ্যালঘুরা অন্য যেসব রাজ্যে হিন্দু ছাড়া অন্যান্য, যে মানে অধিকাংশ রাজ্যে তো হিন্দু সংখ্যা গরিষ্ঠ মানুষ ভারতে, তো সেই সব রাজ্যে যেখানে অন্যান্য ধর্মের মানুষ, মুসলমান, খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষ সংখ্যালঘিষ্ঠ, তাদের কি বিশেষ কোন সুযোগ সুবিধা আছে নাকি, যেটা সংখ্যালঘিষ্ঠ হিন্দুরা চায়?
সংখ্যালঘুদের জন্য 1% স্কুলে এই স্কলারশিপের ব্যাপারে স্কুলে কলেজে সেগুলো সংরক্ষিত থাকে।
আচ্ছা,
এছাড়াও তাদের যে অধিকারগুলো সংখ্যালঘুদের, তিনি যে সম্প্রদায়েরই হন, তাদের ধর্মাচরণের অধিকার, তাদের সরকারি বিশেষ সুবিধে পাওয়ার অধিকার ইত্যাদি কয়েকটা, সেগুলো আপাতভাবে যে খুব বড় তা নয়, কিন্তু সংখ্যালঘু হলে মানুষের অনেক ছোটখাটো ব্যাপারই তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়, এইসব আছে। আর আরেকটা অদ্ভুত কথা মনে রাখা ভালো, সংখ্যালঘু কাকে বলা হবে এই নিয়ে কিন্তু ভারতীয় সংবিধানে কোনো ব্যাখ্যা করা নেই।
কিন্তু মানুষের মুখে মুখে কোনো ব্যাখ্যা আছে এটার? মানে
আগে
বলছি যে সংবিধানে কোনো ব্যাখ্যা নেই, কিন্তু মানুষ নিজেরা এতে কোনো সংজ্ঞায়িত করেছেন।
1928 সালে তখন কংগ্রেস সভাপতি হিসেবে মতিলাল নেহেরু মত প্রকাশ করেছিলেন যে স্বাধীন ভারতবর্ষে সংখ্যালঘুদের জন্য তারা যাতে অবহেলিত বা অত্যাচারিত মনে না করে, সেই জন্য তাদের জন্য বিশেষ কিছু সুবিধা থাকা উচিত। কিন্তু তার সেই বক্তব্যতেও সংখ্যালঘু কাকে বলা হবে এ কথার ব্যাখ্যা ছিল না।
আচ্ছা, এই সংখ্যালঘু নিয়ে এখন যে বিতর্কটি উঠল যে সুপ্রিম কোর্টে মামলা হলো, এ ধরনের বিতর্ক বা কোনো মামলার ঘটনা কি আগে কখনো ঘটেছে কিনা?
শোনা যায়নি, এখনো শোনা যায়নি। এবং সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা যেটা পুরোটাই আলোচনা করছি বা ধরে নিয়েছি, এটা ধর্মীয় ভিত্তিতে। সংখ্যাগুরু সংখ্যালঘুর তর্ক তো ভাষার ভিত্তিতেও হতে পারে,
জাতির ভিত্তিতে হতে পারে,
অনেক হতে পারে,
বর্ণের ভিত্তিতে হতে পারে, জি। কিন্তু এখানে উঠেছে ধর্ম নিয়েই।
হ্যাঁ,
আচ্ছা।
যেমন হিন্দু ধর্মের মধ্যেও শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এইসব আছে, সেইখানেও তারা সেগুলো পিছিয়ে পড়া শ্রেণী বলে ধরা হয়, তারা সেই বাবদ কিছু সুযোগ সুবিধে সংরক্ষণ পান। এমনকি এই হিন্দু এসসি এসটি যারা, তাদের থেকে তারা যদি পরে মুসলিম হয়ে থাকেন, খ্রিস্টান হয়ে থাকেন ইত্যাদি, যদি ধর্মান্তরিত হন, এখন নিয়ম হলো তারা সেই আগের মতোই সুবিধে পেতে থাকবেন।
না, কিন্তু এমনিও তো প্রত্যেকটা ধর্মের ভেতরেও আবার বিভেদ আছে, শ্রেণী বিভাগ আছে, মুসলমানের ভিতর শিয়া সুন্নি,
এসটিটা যে কারণে বললাম যে হিন্দু ধর্মের মধ্যেই সেটা একটা ওই বিভেদটাকে সংখ্যালঘুর মর্যাদা দিয়ে তাদের বিশেষ সুবিধে দেয়া হয়েছে।
আচ্ছা, এই যে সংখ্যালঘু নিয়ে যে বিতর্ক বা মামলাটা হলো, এর রিয়াকশন কি অন্যান্য ধর্মের ভিতরে কিছু পরিলক্ষিত হয়েছে ইতিমধ্যেই?
না, মামলা সবে উঠেছে, এখনো মামলা শুনানি হয়নি। কাজেই মামলা কোন পথে যায় সেখানেই সব পক্ষ নিজেদের মতামত জানাবেন বলে ধরে নেওয়া যায়।
তো আপনার কি মনে হয় এই সংখ্যালঘু নিয়ে যে বিতর্কটি উঠল, এটা কতদূর গড়াতে পারে, এটার ফলাফল কি হতে পারে? কোনো
ফলাফল দেখুন, যেখানে যিনি সংখ্যালঘু তিনি মনে করছেন তিনি কতগুলো বিশেষ সুবিধে বা অধিকার পাচ্ছেন, অধিকার বা সুবিধে বিশেষ থাকলে সেটা কেউ ছাড়তে রাজি নয়, তিনি যে ধর্মের যে বর্ণের হন। তা কাজেই সেটা নিয়ে একটা তর্ক হবে, কিন্তু সবচেয়ে আগে এটা নিষ্পত্তি হওয়া দরকার, কেই বা সংখ্যালঘু, কেই বা সংখ্যাগুরু। কারণ আপাতভাবে আপনিও নিশ্চয়ই মানবেন যে ভারতবর্ষ সাধারণভাবে হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষে তারা সংখ্যাগুরু, কিন্তু ওই যে আটটা রাজ্য সেখানে অনেক জায়গাতেই তারা হয়তো 2-3% আছেন। তা কাজেই তারা তো মনে করতেই পারেন আমরা তো সত্যি সত্যি সংখ্যালঘু, আমরা কেন সংখ্যালঘুর মর্যাদা সুযোগ সুবিধে পাবো না, এটা নিয়ে আগে কখনো তলিয়ে ভাবা হয়নি।
আচ্ছা, বহির্বিশ্বে মানে ভারতের বাইরের যারা, তাদের অনেকের ধারণা যে যারা যারা ভারতীয় তারা অনেক বেশি দেশপ্রেমিক, অনেক বেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। তো এই সংখ্যালঘু সংখ্যাগুরুর বিষয়টি যদি এরকম বিতর্ক ওঠে বা মামলা হতে থাকে, বা এই মামলারও এই মামলা নিয়ে যদি বড় ধরনের কোনো রিয়াকশন হয়, তাতে কি ভারতীয়দের যে দেশপ্রেমিক পরিচয়টি মানুষের মনের ভিতরে আছে, ভারতীয়রা যেভাবে দেশপ্রেমিক হিসাবে চেনা, তাতে কোনো ব্যাঘাত ঘটতে পারে আপনার মনে হয়?
আমার মনে হয় না। এটা তো কতগুলো আর্থিক সুযোগ সুবিধার নিয়ে ঝগড়া, এবং যে তর্কটা উঠেছে সে তর্কটা কিন্তু একটা নিষ্পত্তি হওয়ার যোগ্য তর্ক। তার জন্য দেশপ্রেম কারো খাটো হবে বা বাড়বে এরকম কেন ভাববো আমি?
অসংখ্য ধন্যবাদ গৌতম গুপ্ত, গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে শ্রোতাদেরকে জানানোর জন্য।